আচ্ছা পিন্টু, এই মহিলা কে?
কোন মহিলা স্যার?
খুশবুগঞ্জের স্টেশন অ্যাসিস্ট্যান্ট পিন্টুকে জিজ্ঞেস করলেন স্টেশন মাস্টার আশফাক আহমদ। সাত দিন হল বদলি হয়ে আশফাক এসেছেন, মাস ছয়েক থাকতে হবে তারপর অবসর। আর এই সাত দিন দুবেলা একইভাবে তিনি এই মহিলাকে আসতে দেখেছেন। খুশবুগঞ্জে তিনি নতুন, তাই বিশেষ কিছুই জানেন না। আশফাক আবার জিজ্ঞেস করলেন পিন্টুকে,
এই যে রোজ দুবেলা দেখছি আসেন, ট্রেনের অপেক্ষা করেন, তারপর আবার ফিরে যান।
ও, উনি মিসেস গোমস।
তুমি চেনো?
চিনি মানে ওই আর কি, এখানে তো সবাই সবাইকে চেনে। তাছাড়া ওর একটা বেকারি আছে চৌমাথাতে, দারুণ কেক পেস্ট্রি পাওয়া যায়।
এখানে রোজ দুবেলা আসেন?
রোজ।
কতদিন হলো?
দিন নয় স্যার, বছর। তা ধরুন 10-12 বছর তো হবেই। সকালে ট্রেন আসার আগে একবার আসেন আর সন্ধ্যাবেলা আসেন, ট্রেন চলে গেলে উনিও চলে যান।
আশ্চর্য, 10-12 বছর ধরে একজন এভাবে দুবেলা আসছেন যাচ্ছেন, তোমরা কেউ তার কারণ জানো না?
জানতে তো খুব ইচ্ছে করে স্যার, কিন্তু যা রাশভারী মহিলা, কথা বলতে সাহসই হয় না, নিজেও কারোর সঙ্গে কথা বলেন না, একা একাই থাকেন আর ওই বেকারি চালান।
বাড়িতে আর কেউ নেই?
ছিলেন, ওর বর মিস্টার ব্যারন গোমস, খুব সজ্জন মানুষ।
ছিলেন মানে?
মানে উনিও ওই 10-12 বছর আগে মারা গেছেন। সত্যি বলতে কি স্যার, তারপর থেকেই মিসেস গোমস রোজ স্টেশনে আসা শুরু করেন।
কোনোদিন কাউকে রিসিভ বা সি অফ করতে দেখেছো?
না স্যার, ছেলে মেয়ে তো নেই, আর কেউ আসেও না যায়ও না, শুধু উনি দুবেলা আসেন বসেন, ট্রেন আসে চলে যায়, উনিও চলে যান।
365 দিন?
365 দিন, বৃষ্টি শীত কুয়াশা কিছুতে কিছু যায় আসে না স্যার। আমার তো মাঝে মধ্যে ছুটি নিতে হয়, পরে আমি সিসিটিভি ফুটেজে দেখি মিসেস গোমস কিন্তু ঠিক এসেছিলেন, সকালে 9:10 আর সন্ধ্যাবেলা 6:10, একেবারে ঘড়ির কাঁটা ধরে।
এটা খুব অবাক করা ব্যাপার।
খুবই স্যার, কিন্তু কি জানেন, অবাক করা ব্যাপার রোজ ঘটতে থাকলে আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়। আমি তো এখন মিসেস গোমসকে আসতে দেখলে আর অবাক হই না, বরং বুঝে যাই ট্রেন আসতে আর 10 মিনিট আছে, আমার একটু সুবিধেই হয়।
আশফাক বেশ ভাবনায় পড়ে। 40 বছরের চাকরি জীবনে ছোট বড় মাঝারি নানা ধরনের শহর গঞ্জের স্টেশনের অভিজ্ঞতা আছে তার। রেল স্টেশন জিনিসটা রকম সকম তার দেখা হয়ে গেছে, কিন্তু এমনটা তিনি আগে কখনো দেখেননি। অবশ্য এত নিস্তেজ নির্জন স্টেশনে আগে কোনোদিন পোস্টিংও হয়নি তার। দিনে দুখানা মাত্র ট্রেন, তাও নামা ওঠার যাত্রী প্রায় নেই বললেই চলে। তেমন একটা স্টেশনে দুবেলা একজন এসে বসে থাকেন এত বছর ধরে, অথচ তার কারণটা অজানা, এ জিনিস তার অভিজ্ঞতায় নেই। গপ্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠিক এবার শনিবার রাত 9:00 পাশাপাশি রোববার সন্ধে 6:00 GMT শর্টস। গপ্প মিলে ঠিকের আজকের গপ্প শ্রীজাতর লেখা প্লাম কেক, এটি গপ্প মিলে ঠিকের অরিজিনাল গপ্প। তাহলে শুরু করা যাক। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। খুশবুগঞ্জ, এখানে লোকজন বড় একটা বেড়াতে আসে না। এই ছোট্ট পাহাড়ি টাউনের আশেপাশে বেশ কিছু নামি দামি হিল স্টেশন থাকায় ট্যুরিস্টদের ভিড় সেসব দিকেই ছড়িয়ে যায়। তিন দিকে পাহাড় ঘেরা এই উপত্যকার ঢালে নকশিকাঁথার মতো বিছিয়ে থাকা ছোট্ট এই খুশবুগঞ্জ তাই নিজের ছোট ছোট রাস্তাঘাট, ঘন পাইন বন, আবছা কুয়াশা আর কয়েক ঘর বাসিন্দা নিয়েই খুশি। এমন একখানা বসতি যেখানে সবাই সবাইকে চেনে, রোজ অন্তত একবার যাতায়াতের পথে সকলের সঙ্গে সকলের দেখা হয়ে যায়। যদিও রোদ ওঠে হাতে গোনা কয়েকদিন, কিন্তু বছরের বেশিরভাগ সময় কুয়াশা আর ঝিরঝিরে বৃষ্টিতে আধো ঝাপসা হয়ে থাকা খুশবুগঞ্জ মন খারাপকে কিন্তু খুব একটা পাত্তা দেয় না। মিশনারি স্কুলের পাশ দিয়ে রাস্তাটা যেখানে পাইন বনের দিকে ঘুরে যাচ্ছে, তারই কোণে মিসেস গোমসের বাড়ি। অবশ্য বাড়ি না বলে কটেজ বলাই ভালো। সামনে ছোট্ট এক চিলতে বাগান পেরিয়ে টালির চাল বসানো জাফরি কাটা সাদা জানলার একতলা কটেজ একখানা। মিসেস গোমস, পুরো নাম জেনিফার গোমস, একাই থাকেন। বর ব্যারন গোমস প্রয়াত হয়েছেন বছর বারো। এই খুশবুগঞ্জে পাহাড়ের মাথায় ছোট এক কবরখানায় তিনি শায়িত। বছর ষাটেকের মিসেস গোমসের চেহারায় তাই বয়সের চেয়ে বিষণ্নতা ছাপই বেশি। নুন মরিচ রঙের চুলে ছোট্ট একটা খোঁপা বাঁধা থাকে, চোখে থাকে লালচে ফ্রেমের গম্ভীর একখানা চশমা। ছোটখাটো এই মানুষটির পরনে সাদা মাটা ফ্রক আর একটা কার্ডিগান থাকে সারা বছর, শীতকালে বড়জোর একখানা মাফলার। ছিমছাম আটপৌরে মিষ্টি চেহারার মিসেস গোমস কিন্তু কথা খরচ করেন খুব ভেবে চিনতে। সকাল সন্ধে পথ চলতি অভিবাদনের প্রত্যুত্তর ছাড়া তাকে কেউ বিশেষ কথা বলতে শোনে না।
হ্যালো মিসেস গোমস, ভালো আছেন তো?
হ্যালো।
ছোট্ট এই পাহাড়ি টাউনে সপ্তাহান্তে এর ওর বাড়ি পার্টি বা জমায়েত লেগেই থাকে। বহুবার নেমন্তন্ন করেও তার একটাতেও জেনিফার গোমসের দেখা মেলেনি। একা মানুষ, একা থাকতেই ভালোবাসেন। এতটা বিচ্ছিন্ন থাকার পরও যে খুশবুগঞ্জে মিসেস গোমস খুবই জনপ্রিয় তার একমাত্র কারণ চৌমাথায় তার জমজমাট দোকান জেনিস বেকারি। কফি আর স্যান্ডউইচের পাশাপাশি জেনিফারের হাতে তৈরি পেস্ট্রি আর প্লাম কেকের বড়ই কদর চারপাশে। বেশি তো বানাতে পারেন না একসঙ্গে, কিন্তু সকাল ১১টা আর সন্ধে ৬টায় গোটা খুশবুগঞ্জে যে মিঠে খুশবু ছড়িয়ে পড়ে তা বলে দেয় জেনিফারের হাতে তৈরি প্লাম কেক আর পেস্ট্রি বেকারিতে এসে গেছে। এক ঘন্টা সময়ও লাগে না সেসব শেষ হতে। বেকারির দায়িত্বে আছে বছর ২৫ একটি মেয়ে রিহানা। একমাত্র তার সঙ্গেই জেনিফার সারা দিনে কিছু কথা বলেন, আর একমাত্র তারই ক্ষমতা আছে জেনিফারকে শাসন করার। সে যে কতবার বলেছে এবার একটা কেক ফ্যাক্টরি খুলতে, কিন্তু জেনিফার রাজি নন। ওই হাতে তৈরি খানকত পেস্ট্রি আর প্লাম কেকেই তিনি তৃপ্ত। আর একখানা প্রিয় কাজ অবশ্য আছে মিসেস গোমসের। ভোর ভোর উঠে বেকিং শুরু করার পাশাপাশি নিজের জন্য এক ক্যাটল ফার্স্ট ফ্লাশ চা বানানো, তারপর একটা হাত ব্যাগে উল বোনার সরঞ্জাম নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে খুশবুগঞ্জ ট্রেন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে হাজির হওয়া। সকাল ৯টায় একটা ট্রেন ঢোকে এই প্ল্যাটফর্মে, কেউ বিশেষ নামে বা ওঠে না, তবু ঢোকে। তার ঠিক ১০ মিনিট আগে ঢোকেন মিসেস গোমস। সন্ধে ৬টায় আরেকটা ট্রেন, তারও ঠিক ১০ মিনিট আগে প্ল্যাটফর্মে হাজির হতে দেখা যায় তাঁকে। লম্বা টানা প্ল্যাটফর্মটা হেঁটে পার করে এক প্রান্তে ছোট বেঞ্চটায় বসে হাত ব্যাগ থেকে কাঁটা আর উলের গোল্লা বার করে বুনতে থাকেন তিনি।
কৃপয়া ধ্যান দে, মেমরি হিল জংশন জানে বালি আব 5939 এক্সপ্রেস ৩ নম্বর প্ল্যাটফর্ম পর আ রহি হ্যায়।
ট্রেন আসে, ২ মিনিট দাঁড়ায়, তারপর চলে যায়।
কে বিনা টিকিট কভার করনা গ্যার কানুনি হ্যায়।
তারপর মিসেস গোমসও একইভাবে ফিরে যান। দুবেলায় ফেরার পথে নিজের বেকারিতে কিছুটা সময় কাটিয়ে বাড়ির পথে রওনা হন। খুশবুগঞ্জের প্রায় প্রত্যেকেই ওঁর এই 3 নম্বর প্ল্যাটফর্মে আসার ব্যাপারটা জানেন, কিন্তু কারণটা খুব বেশি লোক জানেন না। এত নির্জন আর চুপচাপ মানুষ জেনিফার যে কেউ জিজ্ঞেস করার সাহসই পান না। একজন অবশ্য জিজ্ঞেস করার কথা ভেবেছিলেন, স্টেশন মাস্টার আশফাক আহমদ। যদিও পিন্টোর সঙ্গে কথা বলে খুব একটা কিছু তিনি জানতে পারলেন না। পরদিন একটু আগে ভাগে স্টেশনে এলেন আশফাক। স্টেশনের পাশেই কোয়ার্টারে তার থাকার বন্দোবস্ত হয়েছে, খাওয়া দাওয়া ইত্যাদি ওই পিন্টোই দেখাশোনা করে। সকালের জল খাবারটা তাই স্টেশনে এসেই সারেন তিনি। এদিন সকাল 8:30 চলে এলেন আশফাক। পিন্টো একটু অবাক হল ঠিকই, কিন্তু কারণ জিজ্ঞেস করার সাহস পেল না। তবে আশফাকের বার বার ঘড়ি দেখা তাকে বলে দিল কারণটা কি হতে পারে। তার ভাবনা যে ভুল নয় সেটা পিন্টো টের পেল যখন 9:45 নাগাদ 3 নম্বর প্ল্যাটফর্মের এক কোনায় গিয়ে চুপ করে দাঁড়ালেন আশফাক। রূপলি চুল আর ছোট করে ছাঁটা সাদা দাড়ির ছিপছিপে লম্বাটে চেহারার এই মানুষটিকে দেখলে এমনি কেমন যেন সম্ভ্রমের উদ্রেক হয়। অভ্যেসের মধ্যে আছে একখানা পাইপ, সেও বেশিরভাগ সময় নেভানো অবস্থাতেই ঠোঁটে গুঁজা থাকে। এদিন সকাল 9:45 অবশ্য পাইপ থেকে তাজা ধোঁয়া বেরোতে দেখল পিন্টো, আর সে ধোঁয়া কুয়াশায় মিলিয়ে যেতে না যেতে প্ল্যাটফর্ম ধরে হেঁটে আসতে দেখা গেল মিসেস গোমসকে, যেমন শেষ 10-12 বছর ধরে দেখছে পিন্টো। মিসেস গোমস অবশ্য কাউকেই দেখতে পেলেন না, কুয়াশার কারণে নাকি নিজেরই স্বভাবে সেটা বলা কঠিন। জল জ্যান্ত দাঁড়িয়ে থাকা আশফাকের 1 ফুট দূরত্ব দিয়ে আনমনে অথচ দিব্য প্রত্যয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে বসলেন প্ল্যাটফর্মের কোণের বেঞ্চটাতে। আশফাক তাকিয়ে থাকলেন তার দিকে। 9:09 তখন, ট্রেন আসতে ঠিক 9 মিনিট বাকি। ভদ্রমহিলা ব্যাগ থেকে 2 কাঁটায় জড়ানো উলের গোল্লা বার করলেন আর আনমনেই বুনতে শুরু করলেন। আসমানি আর মিহি গোলাপির নকশায় একখানা সোয়েটার, সেটা এই কুয়াশা ছাড়িয়েও বোঝা যাচ্ছে।
Your attention please. Down 5938 express going to Arjunagar is arriving.
আরো 3 মিনিট পর ট্রেন আসার ঘোষণা বেজে উঠল প্ল্যাটফর্মের লাউড স্পিকারে। এবার একবার মুখ তুলে তাকালেন মিসেস গোমস। বয়সকালে তাঁর দিকেও যে অনেকেই তাকাত তা দেখেই বোঝা যায়। এখনো তাঁর মুখটি তাকিয়ে দেখার মতো আছে, টের পেলেন আশফাক। এগিয়ে যাবেন কি, পাশে বসবেন একবার, এসব ভেবেও আশফাক প্রথম দিনটা কোনো ঝুঁকি নিলেন না। ব্যাপারটা কি হয় তার একবার দেখা দরকার। ঠিক 9:00 ট্রেন ঢুকল, 2 মিনিট দাঁড়াল, কেউ উঠল না কেউ নামলও না। মিসেস গোমসও মুখ তুলে তাকালেন না। ট্রেন ঝমঝম করতে করতে বেরিয়ে গেল। মিসেস গোমস তার উল বোনার সরঞ্জাম ব্যাগে পুরে ফিরতি পথে হাঁটা দিলেন। এবারও আশফাকের পাশ দিয়ে এমনভাবে হেঁটে চলে গেলেন যে নিজের অস্তিত্ব বিষয়ে সন্দেহ হল আশফাকের।
জেনি, কতদিন ধরে তোমাকে বলছি এবার একটা ফ্যাক্টরি খোলো প্লিজ। মিস্টার শর্মা তো ইনভেস্ট করতেও রাজি হয়েছেন। ভাবো তো, জেনিস বেকারি এই নামে একটা ফ্র্যাঞ্চাইজি হবে। উফ, আমার তো ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে।
বেকারির একটা ছোট টেবিলে 1 কাপ কফি আর 1খানা চিজ কেক নিয়ে বসেছেন জেনিফার। বেলার দিকে খদ্দের একটু কম বলে প্লাম কেকের সুগন্ধ মাখা এপ্রনে হাত মুছতে মুছতে তার সঙ্গে আড্ডা জমানোর চেষ্টা করছে রিহানা। গোটা খুশবুগঞ্জে এই একটি মেয়ের সঙ্গেই তার রোজ কথা হয়। গোড়ার দিকে বেকারির কাজকর্ম একাই সামলাতেন জেনিফার, কিন্তু সুখ্যাতি আর ভিড় একসঙ্গে বাড়তে থাকায় লোক খুঁজতে হয় তাঁকে। সারা দিনে অত মানুষের হাসির প্রত্যুত্তরে হাসা জেনিফারে স্বভাবই নেই। বেশ কিছু ছেলে মেয়ে দরখাস্ত করেছিল, তার মধ্যে রিহানাকেই পছন্দ হয় তাঁর। খুশবুগঞ্জের পাশেই বিস্তীর্ণ এলাকা জুড়ে অল্টরেজ চা বাগান, প্রায় একখানা শহরই বলা যেতে পারে। সেখানকার অর্ফেনে যে বড় হওয়ার রিহানার চোখে মুখে এমন এক প্রত্যয় ছিল যে বাকি সকলকে ম্লান করে দিয়েছিল সে। জেনিফা প্রশ্ন করেছিলেন,
What makes you think that my cakes are different, dear?
এক মুহূর্ত না ভেবেই রিহানা বলেছিল,
হাতের স্পর্শ, প্রত্যেকটা প্লাম কেক তো আপনার নিজের হাতেই তৈরি। প্রত্যেকটা প্লাম কেক এক একটা ব্যক্তিগত স্মৃতির মতো, যার কোনো বিকল্প হয় না, দ্বিতীয় হয় না, না হলে ঠিক তো বাজারে অনেক পাওয়া যায়।
এই এক উত্তরের পর রিহানাকে আর অন্য কোথাও কাজ খুঁজতে হয়নি। বুদ্ধিমতী চটপটে মেয়েটা কাজ শিখেও নিয়েছিল তাড়াতাড়ি। সকাল বিকেল জেনিফারের কটেজ থেকে কেক আর পেস্ট্রি নিয়ে আসা, সেসব সাজিয়ে রাখা, কাউন্টারে অর্ডার নেওয়া আর হিসেব কষা।
ইয়েস, আপনার অর্ডারটা কি পার্সেল হবে?
বাকি কাজের জন্য দুজন ওয়েটার রাখা আছে। এক বেলায় দশটার বেশি কেক বানাতে পারেন না জেনিফার, সঙ্গে খান্ত্রিশেক পেস্ট্রি। সেসব সুগন্ধি পশরা দোকানে আসার পর বেশিক্ষণ থাকে না। শনি রবি তো রীতিমতো ভিড় উপচে পড়ে, একটু দেরিতে এলে সব ফাঁকা। কফি আর স্যান্ডউইচ অবশ্য সারাদিন পাওয়া যায়। বাইরের খদ্দের কেউ নেই বললেই চলে, খুশবুগঞ্জের পুরনো বাসিন্দারাই রোজ নতুন খদ্দের হয়ে ওঠেন জেনিস বেকারিতে। কেবল একজন নতুন খদ্দেরকে জেনিফার লক্ষ্য করছেন গত এক মাস ধরে। রিহানার ফ্যাক্টরির প্রশ্নের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তিনি রিহানাকে জিজ্ঞেস করলেন,
ছেলেটিকে?
রিহানা একটু থতমত খেয়ে অবাক হওয়ার ভঙ্গি করে বলল,
ছেলে? মানে কোন ছেলে?
অভিনয়টা তুমি কোনোদিনই পারো না, মিথ্যে বলতে তো আর ওই না। ওই যে সাত নম্বর টেবিল, সেখানে গত এক মাস ধরে যে হাজিরা দিচ্ছে ছেলেটি, কাপের পর কাপ কফি অর্ডার করে চলেছে, বসেই থাকছে, তার কথা একটু জানতে চাইছি আর কি।
ও, উনি? উনি মিস্টার অভিষেক বাসু।
বাহ, এক মুহূর্ত আগে চিনতেই পারছিলি না, এখন নামটা তো দিব্যি হুশ করে বলে দিলে।
না, মানে কয়েকদিন আগে একটা কল এসেছিল, রিসিভ করে নিজের নাম কনফার্ম করলেন, তাই আর কি।
আর সেটা তুমি এত হই হট্টগোল চিৎকার চেঁচামেচির মধ্যে কাউন্টার থেকে শুনতে পেলে? কতটা বিশ্বাসযোগ্য বলো তো।
আই জানি তুমি কি মিস মার্পল নাকি, সবটাতেই তোমার সন্দেহ বাড়ে।
মাস খানেক হলো ছেলেটি রোজ দুবেলা আসছে, ল্যাপটপ খুলে বসে থাকছে, অন্য কোন টেবিলে বসেনি, কিন্তু টেবিল নাম্বার 7 আর তোমার কাউন্টার মুখোমুখি, তাকালেই তো দেখা যায় স্পষ্ট। মাঝে তুমি দু তিন দিন ছুটি নিয়েছিলে না? আমি তো এসেছিলাম, ছেলেটি আসে কাউন্টারে তোমাকে দেখতে পায় না, বেচার ল্যাপটপের ব্যাগ কাঁধে ফিরে চলে যায়, নিছক কাকতালীয় তাই না? ও, আর একদিন তো টানা 3 ঘন্টা ল্যাপটপ অন করতেই ভুলে গেছিল, আমি আয়নার রিফ্লেকশনে দেখেছি। না না না, কে জানে, বয়স হচ্ছে তো, আমারই ভুল হবে হয়তো।
মাই গড, জেনি তুমি তো মারাত্মক মানুষ, বেকারি ছেড়ে বেকার স্ট্রিটেও চলে যেতে পারো যে কোনো দিন।
বুঝেছো তো তাহলে আমার এই চোখকে ফাঁকি দেওয়ার উপায় নেই। এবার বলো তো ছেলেটা কি?
নাম তো বললাম, অল্টারেজ টি গার্ডেনের নতুন ডেপুটি ম্যানেজার, কয়েক মাস হলো জয়েন করেছে।
বাহ, কথা হয়েছে,
তোমাকে লুকিয়ে আর কি লাভ, হয়েছে।
গুড, দেখা
হয়েছে 2 দিন।
ভেরি গুড, কিন্তু যা করবে বুঝে করবে, ওকে?
ছেলেটা ভালো জানি, খুব ভালো। আর শোনো, তোমার ঘাট থেকে আমি এত সহজে নামছি না, সুতরাং চিন্তা নেই।
চিন্তা আমি করছি না মাই ডিয়ার, তবে অনেক দিনের চেনা ফ্রেমে হঠাৎ নতুন চেহারা ঢুকলে আমার কেমন যেন অস্বস্তি হয়।
মানে?
কিছু না, আজ উঠি, কাল মিসেস চ্যাটার্জির পার্টিতে 10টা প্লাম কেকের অর্ডার আছে, তুমি সন্ধ্যের দিকে নিয়ে যেও। ব্যস্ততা থাকলে কাউকে পাঠিয়ে দিলেও হবে।
জানি, তুমিও চলো না পার্টিতে, ওদের 50th অ্যানিভার্সারি, কত করে তোমায় নিমন্ত্রণ করে গেছেন, খুব এক্সপেক্ট করবেন কিন্তু।
না না, তুমি তো জানো রিহানা,
আমি জানি তুমি কি বলবে। সেই তো স্টেশন থেকে বাড়িতে ফিরে ওয়াইন নিয়ে রকিং চেয়ারে বসে জ্যাজ শুনবে, রাতে কিছু একটা বানিয়ে খেয়ে শুয়ে পড়বে। রোজ সারাটা দিন একভাবে কাটাতে ভালো লাগে তোমার? কোনো বদল ইচ্ছে করে না?
Let me tell you something, বয়স হলে বুঝবে, যে বদল ভিতরকার নয় তার কোনো প্রয়োজন থাকে না জীবনে।
টানা 3 দিন কুয়াশা ভেদ করে জেনিফারকে যাতায়াত করতে দেখার পর চতুর্থ দিন কাজটা করেই ফেললেন আশফাক। জেনিফার বেঞ্চে গিয়ে বসার পর তিনি পায়ে পায়ে পাশে গিয়ে দাঁড়ালেন। জেনিফার যথারীতি ততক্ষণে ব্যাগ থেকে উলের গোল্লা আর দুখানা কাঁটা বার করে নিয়েছেন, আসমানি আর মিহি গোলাপি সোয়েটারের হাতার অংশ বোনা চলছে দেখে বুঝলেন আশফাক। শুধু বুঝলেন না, জেনিফার তাকে খেয়াল করেছেন কিনা। সকাল 9টা ট্রেন আসতে মিনিট সাতেক বাকি। প্ল্যাটফর্মের লাউড স্পিকারে গম গমে পুরুষকণ্ঠে তার ঘোষণা বেজে উঠতেই জেনিফার মুখ তুলে তাকালেন এবং অনন্য পায়ভাবে দেখে ফেললেন দাঁড়িয়ে থাকা আশফাককে। আশফাক একবার মৃদু গলা খাঁকারি দিলেন, জেনিফার ততক্ষণে আবার উল বোনায় মন দিয়েছেন।
এক্সকিউজ মি, এখানে একটু বসতে পারি?
খুবই দ্বিধা নিয়ে প্রশ্নটা করলেন আশফাক। জেনিফারকে মাত্র কয়েকদিন দেখছেন তিনি, কিন্তু ব্যক্তিত্বে এমন মানুষ তিনি অনেক দিন দেখেননি সেটাও বুঝেছেন। প্রশ্ন শুনে মুখ তুলে তাকালেন একবার জেনিফার, তারপর বললেন,
নিশ্চয়ই
বলে আবার মুখ নামিয়ে নিলেন। আশফাক ওই নিশ্চয়ের সুরটুকু শুনেই বুঝলেন এত বছর ধরে দুবেলা ঘটে চলা এই কয়েক মিনিটের পরিসরে এই প্রথম তার পাশে কেউ বসতে চাইল। আশফাক বসলেন বটে, কিন্তু কিছু বলে উঠতে পারলেন না, সত্যি বলতে কি কথা খুঁজে পেলেন না। সন্ধেবেলা আবার এলেন, অনুমতি নিলেন, কিন্তু আবারও কথা খুঁজে পেলেন না। এ ব্যাপারটা চলল দিন দশেক। শেষমেশ একদিন আশফাক বলে ফেললেন,
একটা প্রশ্ন করব?
করুন।
ও, নিজের পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি আশফাক, আশফাক আহমেদ, খুশবুগঞ্জের নতুন স্টেশন মাস্টার, 6 মাসের বদলি যদিও।
আমি জেনিফার কুমস।
জানি।
জানেন?
হ্যাঁ, আমার সহকারী পিন্টু, ও বলেছিল আপনার বেকারি তো খুশবুগঞ্জে বিখ্যাত।
তাই বুঝি,
লোকে তো তাই বলে অন্তত।
নিজেও একবার পরখ করে দেখবেন তাহলে।
বেশ, বলছেন যখন যাও একদিন।
আসবেন অবশ্যই, আজ উঠি।
আধবোনা সোয়েটার ব্যাগে ঢুকিয়ে কথায় ইতি টানতে চাইলেন জেনিফার। ট্রেন চলে গেছে একটু আগে, এখন সন্ধে 6:10। কোনো দিন অতিরিক্ত 10 মিনিট এখানে থাকা জেনিফারের অভ্যেস নয়। তিনি উঠে দাঁড়ালেন, পাশে আশফাকও।
আমার প্রশ্নটা কিন্তু বাকি থেকে গেল,
পরে একদিন না হয় করবেন, আমি তো রোজ দুবেলা আসি এখানে, আপনি তো আছেন কিছুদিন, কেমন?
দিন গড়াতে লাগল দিনের পিঠে, রোজ দুবেলা ওই 10 মিনিটের জন্য জেনিফারের পাশে এসে বসতে লাগলেন আশফাক।
কোনো কোনো দিন বেঞ্চ থেকে প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত হাঁটলেনও পাশাপাশি। আস্তে আস্তে টুকটাক কথা হতে থাকল। সম্ভবত একসঙ্গে সময় কাটালে নীরবতার চেয়ে কথা কম অস্বস্তিকর, সেই কারণে
আপনাকে একজনের হয়ে কৃতজ্ঞতা জানানোর আছে।
একদিন ট্রেন চলে যাবার পর বললেন আশফাক, ইদানিং 5 মিনিট হলেও বেশি থাকছেন জেনিফা।
কৃতজ্ঞতা কার?
এই বেঞ্চটার হয়ে। আপনি না থাকলে এতদিনে ও খুব একা হয়ে যেত, ওর কাছে তো কেউ আর বসে না।
আমিও তো তাই।
মানে?
মানে এই বেঞ্চটা না থাকলে আমিও খুব একা হয়ে যেতাম এই কবছরে। আমারও কি কৃতজ্ঞতা জানানো উচিত, কি বলেন?
তা একরকম ঠিকই বলেছেন। আপনি কি একাই থাকেন?
আপনি কোথায় থাকেন?
আমি এই তো পাশের কোয়ার্টারে।
না না, মানে কোন শহরে থাকেন? এতদিনেও জানা হয়নি, সরি। এসেছেন তো কোথাও থেকে, তাই না?
হ্যাঁ, আবার ফিরেও যাব, দরিয়াপুর।
দরিয়াপুর নামটা শোনা শোনা লাগছে খুব।
হয়তো শুনে থাকবেন, তবে তেমন কিছু নয়, সমুদ্রের ধারে ছোট্ট একটা শহর।
বাহ, আমি কোনোদিন সমুদ্র দেখিনি জানেন।
সে কি?
অবাক হলেন।
একটু হলাম বই কি, সমুদ্রে তো মানুষ বেড়াতেও যায়।
আমার বেড়াতে যাওয়া হয়নি অনেকদিন, বাড়ি আর বেকারি এই নিয়েই কেটে যাচ্ছে।
তাহলে দরিয়াপুর আসবেন কখনো পারলে? খুশবুগঞ্জের পর তো আমার আর কোথাও যাবার নেই, ওখানে বাকি জীবন কাটবে। ছোট ছোট রাস্তাঘাট, বাজার হাট, ছোট সব একতলা দোতলা বাড়ি, বেশ চড়া রোদ, কিন্তু সারাদিন একটা মিঠে হাওয়া দেয়, সন্ধ্যের পর একখানা চাদর হলে ভালো হয়। আপনার যদিও শীতের অভ্যেস আছে, আপনার লাগবে না। সমুদ্রের ধারে একটা বাতি ঘরও আছে, তার টঙে উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। জানেন, মাছের দুর্দান্ত বাজার আছে, পথের ধারে জমজমাট সব মাছ বাজার দোকান, সন্ধ্যের পর মোড়ে মোড়ে বয়স্ক লোকজনের আড্ডা। আর 5টা শহরের চেয়ে অনেক ঢিমে আমাদের এই দরিয়াপুর। আসবেন অবশ্যই একবার, আমার বাড়িতে একখানা ঘর রাখাই থাকে, নিশ্চিন্তে থাকতে পারবেন অবশ্য যদি চান, নইলে হোমস্টে বা হোটেল তো আছে।
এই তো আপনার কথায় কথায় কেমন বেড়ানো হয়ে গেল। সত্যি সত্যি যাওয়া আমার হয়তো হবে না।
কেন?
ইচ্ছে করে না আর কোথাও যেতে, এই নিজের মতো বেশ তো আছি।
আপনি যে খুব মিশুকে নন, তেমন বদনাম আছে চারপাশে জানেন তো।
জানি তো, তাতে আমার কিছু যায় আসে না, আমি নিজের পৃথিবীতে দিব্যি আছি।
আমার সঙ্গে কথা বলছেন যে দুবেলা, সেটা তাহলে আমার সৌভাগ্য বলুন।
কে জানে কার সৌভাগ্য, তবে আপনার সঙ্গে কথা বলার একটা সুবিধে আছে।
কি
বলবো, কিছু মনে করবেন না তো?
বলুন না।
আপনি তো পাকাপাকি থাকছেন না এখানে, চলে যাবেন।
ও, তাহলে পাকাপাকি কোনো কিছুতে আপনার ভয়?
ভয় আমি কিছুতেই পাই না। হ্যাঁ, অস্বস্তি বলতে পারেন। আজ আসি?
হ্যাঁ, প্রথম দিনের প্রশ্নটা কিন্তু আজও করা হলো না।
আমি জানি কি প্রশ্ন।
জানেন?
খুব সহজ, আমি রোজ দুবেলা ট্রেন আসার সময় এখানে এসে বসে থাকি কেন, তাই তো?
ঠিক, এই প্রশ্ন করা কি স্বাভাবিক নয়? একজন মানুষ বছরের পর বছর কাউকে রিসিভ করেন না, কাউকে সি অফ করেন না, অথচ দুবেলা ট্রেনের সময়ে ঘড়ি ধরে এসে 10 মিনিট থেকে এখানে চলে যান, এতে প্রশ্ন জাগা স্বাভাবিক নয়?
অস্বাভাবিক এমন তো আমি বলিনি, নিশ্চয়ই স্বাভাবিক। আমাকে যারা অনেকদিন চেনেন তাঁরা জানেন কারণটা, বাদ বাকি কারো জানার প্রয়োজন নেই।
আমি অনেকদিন চিনি না আপনাকে, অনেকদিন ধরে চেনার সুযোগও নেই, তাহলে বলবেন না।
উলের সরঞ্জাম ব্যাগে ভরে নিয়ে একবার সরাসরি আশফাকের দিকে তাকালেন জেনিফা। এমন স্পষ্ট, নির্ভীক আর নিঃস্ব চাহনি আশফাক অনেক দিন কারো চোখে দেখেননি। জেনিফার জবাব দিলেন,
বলবো, আপনাকে বলবো, আপনি বুঝবেন।
বেশ, সে আমার সৌভাগ্য। বলুন তবে, শুনি।
রোজ দুবেলা প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার আগে যে অ্যানাউন্সমেন্টটা বেজে ওঠে, সেটা আমার হাজবেন্ডের গলা, ব্যারন গোমস। ওর গলা শুনতেই আমি আসি, শোনা হলে চলে যাই।
আশফাক কিছুক্ষণ চুপ করে থাকলেন। সন্ধ্যের ভেজা কুয়াশা আস্তে আস্তে খুশবুগঞ্জের গায়ে পুরনো চাদরের মতো জড়িয়ে যাচ্ছে। তখন এরপর ঠিক কি বলা উচিত সেটা ভেবে পাচ্ছেন না, যখন জেনিফার নিজেই বলে উঠলেন,
অসামান্য কণ্ঠস্বর ছিল ব্যারেনের, গম গমে, দরাজ, জোয়ারিদার। ইংল্যান্ডে থাকার সময় ওর রেডিওতে নিয়মিত ঘোষক ছিল, এখানে ওর বাবার চা বাগান ছিল বেশ কিছু, দেখাশোনা করতে চলে এলো। তারপর আমার সঙ্গে দেখা হলো, আলাপ হলো, আর ফিরে যায়নি নিজের দেশে, এই খুশবুগঞ্জেই থেকে গেল। নানা অনুষ্ঠানে ওর ডাক পড়ত সঞ্চালনার জন্য। চা বাগান ওর একদম ভালো লাগত না, এসব নিয়েই মেতে থাকতো বেশি। এখানে থাকতে থাকতে হিন্দিটাও বেশ রপ্ত করে নিয়েছিল। ওর বলার খ্যাতি এত দূর গেল যে রেলওয়ে থেকে ওকে যোগাযোগ করা হল, এইখানকার স্টেশনের ঘোষণা ওর গলায় রেকর্ড করা হল। ব্যাস সেই থেকেই বাজছে এখনো দুবেলা।
দারুণ কি
নেই, 12 বছর হল, সেই গলাতেই ক্যান্সার ধরা পড়ল। শেষ দিকটায় একেবারে কথাই বলতে পারত না। কতদিন ভেবেছি ওর গলায় টেনিসন বা ইয়েটস রেকর্ড করে রাখব, হয়েই ওঠেনি। শেষমেশ তো কথাই বন্ধ হয়ে গেল। এখন এই 3 নম্বর প্ল্যাটফর্ম ছাড়া আর কোথাও ওর গলার স্বর শুনতে পাওয়া যায় না। আমি তাই আসি রোজ দুবেলা, ব্যারনের গলা শুনি, ট্রেনটার অপেক্ষা করি, ওই ঘোষণাটুকুকে সম্মান জানাতেই করি, তারপর ফিরে যাই। এখানে এলে মনে হয় ব্যারন আছে, ব্যারন কোথাও যায়নি।
এই কথা শোনার পর চুপ করে বসে থাকেন আশফাক, আর নীরবে সোয়েটার বুনে চলেন জেনিফা। দূরে কোথাও একটা পাখি ডাকছে, রোজই ডাকে, আজ তার ডাক আলাদা করে শুনতে পাওয়া গেল এই যা। জেনিফার আর কিছু বললেন না, উল গুটিয়ে ব্যাগ নিয়ে আস্তে আস্তে উঠে হাঁটা দিলেন প্ল্যাটফর্ম ধরে। আশফাক কিন্তু উঠলেন না, বসে থাকলেন চুপচাপ জেনিফারের ছেড়ে যাওয়া বেঞ্চটায়। রিহানার সঙ্গে অভিষেকের অনেকটাই ভাব হয়ে গেছে, মাস চারেকের বেশি সময়ও গড়িয়ে গেছে এর মধ্যে। কাজে ফাঁকি দেবার মেয়ে রিহানা নয়, যদিও অভিষেক নিজের কাজ ফেলে প্রায় সারা দিন বেকারিতেই বসে থাকছিল এই কমাস। সন্ধ্যের পর হিসেব নিতে এসে জেনিফার এতদিন ধরে দেখেওছেন তাকে। তিনি এও জানেন সবাই চলে যাবার পর দোকান বন্ধ করার আগে আধ ঘন্টা অভিষেক আর রিহানা দু কাপ কফি নিয়ে মুখোমুখি বসে, সেটুকুই তাদের নিজস্ব সময়। ছোট শহর, কথা লুকিয়ে রাখা এখানে অসম্ভব। এত বছরে এই প্রথম জেনিফার যে কোনো একজন মানুষের সঙ্গে রোজ দুবেলা প্ল্যাটফর্মের বেঞ্চে বসে কথা বলছেন, সে খবরও কি চাপা থেকেছে। তাতে অবশ্য কিছু যায় আসে না জেনিফারের। মানুষজনের মতামতকে তিনি কোনোদিনই বিশেষ আমল দেননি, আজও দেন না। একদিন সকালে স্টেশন থেকে বেকারিতে এসে জেনিফার দেখলেন অভিষেক নিজে টেবিলে নেই। এতদিন ধরে বসতে বসতে টেবিলটা মনে মনে প্রায় ওর নামেই লিখে দিয়েছিলেন জেনিফার, এই প্রথম দেখলেন সে নেই। কি হল ব্যাপারটা? রিহানার সঙ্গে তবে কি আর বনছে না তার? সেদিন বেকারিতে বেশ ভিড়, শনিবার বলে কথা। জেনিফার দিনের বেলা কিচ্ছু জিজ্ঞেস করলেন না। ওপর ওপর রিহানাকে দেখে অবশ্য তার মনে হল খুশি আছে মেয়েটা। সন্ধ্যায় ব্যারনের গমগমে গলার ঘোষণা শুনে আশফাকের সঙ্গে আরেক দফা টুকটাক কথা বিনিময় করে যখন নিজের বেকারিতে ঢু মারলেন জেনিফার, প্রশ্নটা তাকে আর জিজ্ঞেস করতে হল না। খদ্দেরের ভিড় একটু হালকা হবার পর ঝলমলে মুখের রিহানা প্রায় ছুটে এসে জেনিফারের উল্টো দিকে বসে বলল,
জেনি, গেস হোয়াট?
তোমার মুখ দেখে তো ভালো খবর বলেই মনে হচ্ছে। বলো বলো।
রাইট ইউ আর, ও প্রপোজ করেছে।
ও, কনগ্রাচুলেশনস। এন্ড হোয়াট ডিড ইউ সে?
তোমার সঙ্গে কথা না বলে আমি এত বড় একটা ডিসিশন নিতে পারি কখনো? অ্যাকচুয়ালি হি ইজ লিভিং ফর লন্ডন নেক্সট মান্থ। তার আগে বিয়েটা সেরে ফেলতে চায়। আমাকেও লন্ডন যেতে বলছে দু সপ্তাহের জন্য, সে আমি ভেবে দেখব। ও সব অনেক পরের কথা, ওরও বাবা মা নেই, ও সব আমার মতো নয়। দে বোথ ডাইড ইন কোভিড। এক ভাই আছে, সে আসবে বলেছে বিয়েতে, কিন্তু এসবের কিচ্ছুটি হবে না যদি তুমি হ্যাঁ না বলো।
বাহ, এ আবার কেমন কথা রিহানা? তোমার বয়ফ্রেন্ড, তোমার বিয়ে, তোমার জীবন, আমি হ্যাঁ বা না বলার কে শুনি?
তুমি না থাকলে আমার জীবনটাই যে অন্যরকম হতো জানি, কে জানে কোন ভিড়ে কোথায় হারিয়ে যেতাম, মিশে যেতাম কোন অন্ধকারে। অভিষেকের আমার তো দেখাই হতো না এই বেকারিতে তুমি আমায় না রাখলে। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? এই রোববারের পরের রোববারও বিয়ে করতে চাইছে, চার্চে বিয়ে করতে রাজিও হয়েছে, কিন্তু আমি বলেছি ইট উইল বি জেনিস ডিসিশন, নট মাইন। এবার তুমি যা বলবে তাই হবে।
জেনিফার কিছুক্ষণ চুপচাপ কফিতে চুমুক দিতে থাকেন রিহানার উদ্বেগকে কয়েক গুণ বাড়িয়ে দিয়ে। তারপর বলেন,
হ্যাঁ বলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে।
রিহানা একটু অবাক হয়, একটু ভয়ে ভয়ে তাকায়। জেনিফারকে সে এত বছর দেখছে, রিজু, অনাপোষী, সোজা কথার মানুষ, হয় হ্যাঁ নয় না এই তার উত্তর হয় বরাবর। শর্তের কথা তার মুখে এই প্রথমবার শুনছে রিহানা।
কি শর্ত জেনি?
এই বিয়েতে তোমার তরফে সমস্ত খরচা আমি দেব, তুমি রাজি থাকলে আমিও রাজি।
আরো অবাক হয়ে জেনিফারের দিকে তাকিয়ে থাকে রিহানা। যত দিন যাচ্ছে, বছর পেরোচ্ছে, জেনিফারের ভেতরকার চেহারাটা তার কাছে আরো স্পষ্ট হয়ে উঠছে যেন। তবু রিহানা একবার বাধা দিয়ে বলে ওঠে,
That is so generous of you, কিন্তু কেন? আমি তো এত বছর ধরে কাজ করে একটু একটু জমিয়েছি নাকি?
কেন তা সব সময় বলে বোঝানো যায় না রিহানা। তবু বলি, আমার আর ব্যারনের খুব ইচ্ছে ছিল আমাদের একটা মেয়ে হবে। তাকে ঘিরে অনেক অনেক স্বপ্ন ছিল। সে পৃথিবীতে আসার আগেই আমরা যে কোনো কারণেই হোক সেই মেয়ে তো আর আসেনি, কিন্তু হ্যাঁ স্বপ্নটা আমরা একসঙ্গে রোজ দেখে গেছি। এখনো আমি একা একা ভাবি আমাদের একটা মেয়ে থাকলে ঠিক তোমার মতোই হতো আজ। এটুকু আমাকে করতে দাও রিহানা। না, তুমি না বলবে না,
রিহানার চোখ বেয়ে জল গড়িয়ে নামে। সে চেয়ার ছেড়ে উল্টো দিকে গিয়ে চাপটে জড়িয়ে ধরে জেনিফারকে।
থ্যাংক ইউ জেনি, থ্যাংক ইউ। তুমি
জেনিফার তার পিঠে আলতো হাত বুলিয়ে দিয়ে বলেন,
থাকি এবার, ছাড়ো আমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে।
রিহানা চোখ মুছে আবার চেয়ারে বসে বলল,
বেশ ডান দিন, কিন্তু আমারও একটা শর্ত আছে, ইনফ্যাক্ট একটা নয় দুটো।
আচ্ছা শুনি।
প্রথমটা গোজ উইদাউট সেইং, তোমাকে আসতে হবে বিয়েতে। খুশবুগঞ্জের আর পাঁচটা বিয়ে বাড়ির মতো এড়িয়ে গেলে চলবে না, কিন্তু নিজের মেয়ের বিয়ে হলে যেমন যেতে তেমনই আসতে হবে। আমার দিক থেকে একজন অন্তত থাকুক। কি আসবে তো?
ইয়েস ম্যাম। আর একটা শর্ত কি?
তেমন কিছুই না, তোমার বয়ফ্রেন্ডকেও সঙ্গে করে আনতে হবে। আমি ওর নামে কার্ড লিখে তোমাকে দিয়ে দেব।
এক মিনিট, বয়ফ্রেন্ড মানেটা কি?
মানেটারে আমি জানি না। জেনিফার গোমস পাঁচ মাস ধরে রোজ দুবেলা আর কারোর সঙ্গে দশ মিনিট কথা বলেছে বলে আমি তো অন্তত শুনিনি, দেখিও নি।
স্পেকুলেশনের একটা সীমা আছে রিহানা। হি ইজ দ্য স্টেশন মাস্টার অ্যান্ড আই গো দেয়ার টুয়াইস এভরি ডে। কথা বলাটা ভদ্রতা।
এর আগে তো দশজন স্টেশন মাস্টার এসেছেন, তাদের বেলায় তোমার ভদ্রতা কোথায় ছিল শুনি? আমাকে লুকোতে পারবে না।
না লুকোচ্ছি না কিছু। হ্যাঁ, হি ইজ এ জেন্টলম্যান আর একটু লাজুক ধরনের। তুমি কার্ড দিলে আমি ডেফিনেটলি আসতে বলবো, কিন্তু আসা না আসাটা তার ব্যাপার।
থ্যাংক ইউ অ্যান্ড চিয়ার্স ফর বোথ অফ আস।
চিয়ার্স।
রিহানা নিজের কফির কাপটা জেনিফারের কফির কাপের সঙ্গে ঠেকায় একবার। দূরে ভেসে থাকা আলোদের ফারাক করা যায়? নিঃসঙ্গ কোয়ার্টারের জানলা থেকে দূরের টিমটিমে আলোগুলোর মধ্যে কোনটা জেনিস বেকারির সেটা ঠাহর করার চেষ্টা করেন আশফাক। চলে যাবার সময় এগিয়ে আসছে, এই সময়ে তার খুশি হবার কথা, প্রতিবার তাই হন। এবার কেন কে জানে হতে পারছেন না। পিন্টু একটু আগে টিফিন ক্যারিয়ারে গরম গরম রুটি সবজি দিয়ে গেছে, খেয়ে নিতে হবে। ঠান্ডাটা জমাকিয়ে পড়েছে, দরিয়াপুরের ডিসেম্বরের মতো ফুরফুরে মোটেই নয়। আজ সেই কলেজের দিনগুলোর পর আবার একটা গান ফিরে শুনতে ইচ্ছে করছে তাঁর। অন্যদিন গজল শোনেন তিনি, হয় বেগম আখতার নয়তো মেহেদী হাসান। আজ অন্য একজন গাইয়ের গলা তাঁকে টানল, হ্যারি বেলাফন্টে। খাবার টেবিলে বসে ফোন থেকে গানটা চালিয়ে দিলেন তিনি। জ্যামাইকা ফেয়ারওয়েলের সুর তাঁর চৌকো জানলার ফাঁক দিয়ে পাহাড়ি বাতাসে ছড়িয়ে পড়ল। পাহাড়ি বাতাস খুব বেশি দূর পর্যন্ত সুর বয়ে নিয়ে যেতে পারে না, তাই নিজের কটেজের জানলাগুলো বন্ধ করার আগে ঝিঝির ডাক ছাড়া কিছুই শুনতে পেলেন না জেনিফার। তার রোজকার রুটিন এতই বেশি রকমের বাঁধা ধরা যে মনকে আর বলতে হয় না কিসের পর কি করতে হবে, স্বয়ংক্রিয়ভাবেই সব হয়ে যায়। যেন ভারী ভালো গুছিয়ে রাখেন ছোট্ট এই ঘরদোর জেনিফার। ১২ বছর আগে ব্যারন চলে যাবার সময় যেমনটি ছিল ঠিক তেমনটি আছে। নতুন করে রং করাননি, একটা জিনিসও এদিক ওদিক হয়নি, কেবল বসার ঘরের টেবিলে ব্যারনের একটা হাসি মুখের ছবি যোগ হয়েছে। প্রিয় রেড ওয়াইনের বেশ কিছুটা গ্লাসে ঢেলে আভনে চিকেন চাপালেন জেনিফার। ল্যাম্পগুলো জেলে দিয়ে টুক টুক করে হাঁটতে হাঁটতে একবার শোবার ঘরটায় গেলেন। সেগুন কাঠের একটা আলমারি একপাশে দাঁড়িয়ে সেটার দরজা খুলে পর পর ঝুলতে থাকা ১২টা সোয়েটারের গায়ে একবার হাত বোলালেন তিনি। তারপর দরজা বন্ধ করে বসার ঘরে ফিরলেন। এই সময়টায় সাধারণত জ্যাজ শোনেন তিনি, ওল্ড ক্লাসিক্স। ক্লাসিক্সের মতোই তাঁর গান বাজনা শোনার পদ্ধতিটিও বেশ ওল্ড, ক্যাসেট প্লেয়ার। ব্যারন আর তাঁর ছিল একজোড়া ক্যাসেট প্লেয়ার আর একখানা ওয়াকম্যান। এখন তিনটেরই মালিকানা জেনিফারের। একটা শেলফে প্রায় ১০০ ক্যাসেট ভারী যত্ন করে রাখা, পাছে তারা একা হয়ে পড়ে এই ভয়ে এমনকি স্মার্টফোনও কেনেননি জেনিফার। খুব সাধারণ একটা মোবাইল দিয়েই কাজ চালান, যেখান থেকে কোনোভাবেই গান বাজানো যায় না। তাই এইসব ক্যাসেটরাই তাঁর সন্ধের সঙ্গী। আজ তাঁর কি হয়েছে কে জানে, জ্যাজ শুনতে ইচ্ছে করছে না, বরং স্কুলের শেষ দিকে দেখা একটা ছবির একখানা গান বার বার মনে পড়ছে। হ্যাঁ, তারও ক্যাসেট থাকবার কথা এই শেলফেই। এক চুমুকে বাকি ওয়াইনটুকু শেষ করে আলতো হাতে অনেকগুলি ক্যাসেটের ভিড় ঠেলে ঠিক খুঁজে বার করলেন। আরেক পাত্র ওয়াইন নিয়ে নিজের প্রিয় রকিং চেয়ারটায় বসে চালিয়ে দিলেন সেই গান। ইউ হসরতোঁ কে দাগ মোহব্বত মে ধো লিয়ে, খুদ দিল সে দিল কি বাত কহি আর রো লিয়ে। সে গান আর ঘরের বাইরে গেল না। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, শ্রীজাতর লেখা প্লাম কেক। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। কয়েকদিন পর সকালে কটেজে তালা লাগিয়ে বেরোনোর সময় জেনিফারের মনে হল, সত্যি বলতে কি অনেক দিন পর কারো সঙ্গে এত এত কথা বলছেন তিনি। আশফাক মানুষটাকে তার মন্দ মনে হচ্ছে না, সৎ, চুপচাপ, একা বোধ হয় খানিকটা। এই কমাসে নিজের কথা, ব্যারনের কথা অনেক হয়েছে, ভারী ধৈর্য ধরে সব শুনেছেন আশফাক। সত্যি বলতে কি দুবেলা ট্রেন চলে যাবার বেশ কিছুক্ষণ পর অবধি আশফাকের সঙ্গে সময় কাটিয়েছেন জেনিফার, যা প্রায় তাঁর স্বভাব বিরুদ্ধ। কথা বলতে ভালোই লাগছে তাঁর, যা নাকি আরই স্বভাব বিরুদ্ধ। কিন্তু দুবেলার ওই প্ল্যাটফর্মের একচিলতে আড্ডা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে দুজনেরই।
আচ্ছা, আপনি তো এত জায়গায় বদলি হয়ে ঘুরেছেন, সব থেকে ভালো লেগেছে কোন জায়গাটা?
ট্রেন চলে যাবার পর একদিন উল বুনতে বুনতে জিজ্ঞেস করলেন জেনিফার।
সত্যি বললে আপনি মিথ্যে ভাববেন।
ভাবার দায়টা না হয় আমার উপরেই থাক, আপনি বলুন।
খুশবুগঞ্জের মতো জায়গায় আমি আগে কখনো থাকিনি।
উত্তরটা শুনে জেনিফারের দুহাতের কাঁটা একবার থামল, তারপর আবার চলতে শুরু করল। আশফাক বললেন,
নীরবতা আর আন্তরিকতা একসঙ্গে পাওয়া খুব কঠিন, জানেন তো, বিশেষত আজকালকার দিনে। এরকম ছোট্ট একটা শহর, হাসি মুখ মানুষজন, আর ওরকম গমগমে একটা বেকারি, আর কি চায়?
আপনি গেছেন বুঝি আমার বেকারিতে?
না, ঠিক যাওয়া বলা চলে না, আসা যাওয়ার পথে দেখেছি। সকাল বিকেল তার সুগন্ধ তো গুজবের মতো ছড়িয়ে পড়ে, না গেলেও লোভ হয় বই কি। একদিন তো পিন্টুকে দিয়ে পেস্ট্রি আনিয়ে খেয়েওছি, চমৎকার স্বাদ। আপনি নিজে হাতে বানান?
হাত খালি থাকলে বয়স দ্রুত বাড়ে, এটা আমার বিশ্বাস। তাই নিজেকে একটু ব্যস্ত রাখা আর কি।
আপনার হাত তো খালি দেখলাম না একদিনও। খুব সুন্দর দেখতে হচ্ছে সোয়েটারটা, কার জন্য বুনছেন জানতে পারি?
এবার বোনা থামিয়ে কিছুক্ষণ দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকলেন জেনিফা। ডিসেম্বর মাস, শীত জাঁকিয়ে পড়েছে, কুয়াশার আনাগোনা অপরাধীদের মতোই চুপি সাড়ে ঘটছে। জেনিফা বললেন,
ব্যারেনের জন্যই বুনি প্রতি বছর 31st ডিসেম্বর ওর জন্মদিন। আমার হাতে বোনা সোয়েটার ছাড়া কিচ্ছু পড়তে চাইত না। মানুষটা চলে গেছে কিন্তু আমার বোনার অভ্যেসটা এখনো যায়নি। সারা বছর ধরে একটু একটু করে বুনি, এই নিয়ে 12টা সোয়েটার হল, যার একটাও ব্যারেন পড়েনি। এটা 13 নম্বর, রংটা ভালো না?
আশফাকের মুখে এবারও কথা জোগাল না। মানুষ মৃত্যুর পরেও এত অপেক্ষা, এত ভালোবাসা পেতে পারে, জেনিফারকে না দেখলে বিশ্বাস হতো না তার। মৃত মানুষের জন্য বোনা সোয়েটারের রং কেমন, এ কথা তাকে কেউ কখনো জিজ্ঞেস করেনি, তাই উত্তরটা আশফাকে জানা নেই। এবারের নীরবতা ভাঙলেন জেনিফারই।
একদিন আসুন আমার বেকারিতে, খুব খারাপ লাগবে না? আপনারও তো এখান থেকে যাওয়ার সময় হয়ে এলো।
হ্যাঁ, এতদিন সব জায়গায় আগে ভাগে পালাতেছিস, এই প্রথমবার মনে হচ্ছে দরখাস্ত করে মেয়াদ বাড়িয়ে, কিন্তু উপায় নেই।
সব উপায় থাকলে তো জীবনটাই অন্যরকম হতো, তাই না?
ঠিকই, অনেক সময় উপায় না থাকাটাও একটা উপায়।
আচ্ছা, ওই একটা ঘর কার জন্য রাখা থাকে?
কোন ঘর?
একদিন বলেছিলেন না বাড়িতে একটা ঘর রাখাই থাকে। আপনার মতো তো আমি প্রশ্ন ভেবে উঠতে পারি না, তাই দেখুন আপনার বিষয়ে প্রায় কিছুই জানা হয়নি আমার। কথা বলার অভ্যেসটা আসলে এত কম আমার।
জানার মতো তেমন কিছু নেই ও আমার জীবনে, ছেলের জন্য রাখা থাকে। বিদেশের একটা ল ফার্মে চাকরি করে, ওর ছুটি হয়তো আমার ছুটি মেলে না, এই করে বেশ কিছু বছর দেখাও হয়নি, কিন্তু ঘরটা গুছিয়ে রাখা থাকে। আমার রিটায়ারমেন্টের পর একটু সুবিধে, অন্তত দেশে ফিরে নিজের বাড়িতে থাকতে পারবে।
আর আপনার?
ওর নাম রুকসার।
বাহ, চমৎকার নাম রুকসার। রুকসার মানে কি?
দু তিন রকম মানে আছে, তার একটা হলো সুন্দর মুখ, ওইটাই ওকে মানায়।
নিশ্চয় ভীষণ রূপসী তিনি।
আমাকে দেখে সেটা বিশ্বাস করা কঠিন, তাই তো?
আমি মোটেও তা বলি না, নিজের চেহারার প্রশংসা শুনতে চাইছেন সেটা পরিষ্কার বললেই হয়।
বেশ বেশ, সে না হয় একদিন হবে, আমার যেতে তো বেশি দেরি নেই, সব সুদে আসলে উসুল করে নেব।
আচ্ছা শুনুন, আপনার কিন্তু একটা নিমন্ত্রণ আছে।
নিমন্ত্রণ আমার?
আশফাক বেশ অবাক হলেন। খুশবুগঞ্জে আশা ইস্তক, পিন্টু আর দু একজন দোকানদার ছাড়া কারো সঙ্গেই কথা হয়নি তাঁর। কোয়ার্টার আর স্টেশন, এর বাইরে নিজের মতো একটু হেঁটে বেড়ানো, ব্যাস। একমাত্র আলাপি বা পরিচিতা এই একজনই, জেনিফার গোমস।
কেন, আপনার নিমন্ত্রণ থাকতে পারে না বুঝি?
আমাকে তো চেনেই না কেউ, কে নিমন্ত্রণ করবে? আর কিসেরই বা নিমন্ত্রণ?
আমার বেকারি সামলায় যে মেয়েটি, আমার মেয়ের মতোই বলতে পারেন, রিহানা, ও বিয়ে করছে জানেন, এই তো সামনের রবিবার আমাদের খুশবুগঞ্জের চার্চে, আপনি এলেও খুব খুশি হবে। আমাকে কিন্তু বারবার করে বলেছে ওর হয়ে আমি যেন আপনাকে বলি, এই যে এই নিন কার্ডটা।
উলের ব্যাগ থেকে ভারী সুন্দর আর ছিমছাম একখানা কার্ড বের করে আশফাককে দিলেন জেনিফা। কার্ডটা উল্টে পাল্টে দেখে একটু অস্বস্তি নিয়েই আশফাক বললেন,
এত বছর এত জায়গায় কাজ করেছি, কোনোদিন কেউ বিয়েতে নেমন্তন্ন করেনি, এই জন্য খুশবুগঞ্জকে মনে থাকবে আমার, কিন্তু কি পরিচয়ে সেখানে যাব আমি?
জেনিফার কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলেন আশফাকের দিকে, তারপর বললেন,
আমার বন্ধু, এই পরিচয় কি যথেষ্ট নয়?
দেখতে দেখতে রিহানা আর অভিষেকের বিয়ের দিন চলে এলো। কদিন পর চলে যেতে হবে আশফাককেও। বিয়ের আগে দুদিন জেনিফার স্টেশনে আসেননি। পিন্টুর বক্তব্য অনুযায়ী তার দীর্ঘ চাকরিতে এই প্রথম এমনটা হতে দেখছে। বিয়ের দিন সকালে জেনিফার নিজের বেকারিতে একটা ছোট রিসেপশন রেখেছিলেন, যদিও সেখানে আর আশফাককে আসতে বলেননি। তাছাড়া সন্ধ্যের অনুষ্ঠানের সমস্ত ডেজার্ট নিজের হাতে বানাবেন বলে ঠিক করেছিলেন, তাই বেকারিও দুদিন বন্ধ, স্টেশনে আসাও দুদিন মুলতুবি। রিহানার বিয়েতে নিজের সবটুকু সময় দিতে চান জেনিফার। আশফাকেরও দুটো দিন খুব খালি খালি লাগছিল। পিন্টো আছে, প্ল্যাটফর্ম আছে, ট্রেন দুবেলা আসছে যাচ্ছে, এমনকি ব্যারনের গলার ঘোষণাও আছে, কিন্তু এই সব কিছু যার জন্য অপেক্ষা করে সেই মানুষটা নেই। হঠাৎ এই দুদিনে মনে হল আশফাকের, জেনিফার রোজ দুবেলা না এলে এই খুশবুগঞ্জ ট্রেন স্টেশনটার কোনো মানেই হয় না। আজ ছটা ট্রেনটা বেরিয়ে গেলে বাড়ি যাবেন, ভাগ্যিস একটা শেরওয়ানি আর কেতার ফেস টুপি এনেছিলেন সুটকেসে করে, নইলে আজকের দিনটাও এই শার্ট আর কোট পরেই বিয়ে বাড়ি যেতে হতো। ফাইলপত্র গোছানোর মুখে সন্ধ্যের ঘোষণাটা বেজে উঠল প্ল্যাটফর্মে, ব্যারনের গলা। আশফাক চুপ করে দাঁড়িয়ে শুনলেন, কি যেন ভাবলেন কিছুক্ষণ, তারপর কোয়ার্টারের দিকে রওনা হলেন। এরকম ছিমছাম অথচ জমজমাট বিয়ে এর আগে কখনো দেখেননি আশফাক। ছোট টুনি দিয়ে চার্চের শরীর মুড়ে দেওয়া হয়েছে, যেন গোটা গির্জাটাই ঝলমলে বেনারসি পরে অপেক্ষা করছে সকলের জন্য। একটা ছোট লোকাল ব্যান্ড নানান গান শোনাচ্ছে, দিব্যি বাজাচ্ছে। এদিক ওদিক ছোট ছোট টেবিলে ছড়িয়ে ছিটিয়ে খুশবুগঞ্জেরই সব বাসিন্দা, ওয়াইনের টুকটুকে ঠুনকো গ্লাস হাতে এ ওর সঙ্গে আড্ডায় মশগুল। সাদা গাউন আর কালো স্যুটে পাশাপাশি রিহানা আর অভিষেককে মানিয়েছে ভারী সুন্দর। জেনিফার নিজের স্বভাব বিসর্জন দিয়ে ঘুরে ঘুরে সকলের তদারকি করছেন, তার মিঠে প্লাম কেকের তারিফে ভরে উঠছে টেবিলগুলো। আশফাক এক প্রান্তে দাঁড়িয়ে এর ওর সঙ্গে কুশল হাসি বিনিময় করছেন। বেশ কয়েকবার জেনিফারের সঙ্গে চোখাচোখি হয়েছে তাঁর, আর হতেই জেনিফারের মুখের হাসি ম্লান হয়ে এসেছে, যেমনটা আজ অন্তত হবার কথা নয়।
আপনার বানানো প্লাম কেক কিন্তু সত্যিই অসামান্য, আমি প্রায় চার পাঁচ টুকরো খেয়েই ফেললাম।
বিয়ে বাড়ি মিটলে চার্চে সিঁড়ি দিয়ে নামতে নামতে জেনিফারকে বললেন আশফাক, অনেকটা রাত হয়েছে, অতিথিরা এই একটু আগে যে যার বাড়ির দিকে এগিয়েছেন, বাকি ছিলেন শুধুমাত্র তাঁরা দুজন, একসঙ্গেই বেরোলেন। টুনির এক এক করে নিভতে থাকা আলোয় জেনিফারের ক্লান্ত মুখ যেন আরো ম্লান মনে হচ্ছে দেখতে পেলেন আশফাক। তার তারিফের কোনো উত্তর না পাওয়ায় আশফাক বললেন,
অনেকটা রাত হল, আপনার সঙ্গে আপনার কটেজ পর্যন্ত যাই?
আমি কিন্তু একাই যেতে পারি।
জানি, হয়তো আমি পারব না।
আশফাকের এই উত্তর শুনে হাঁটা থামিয়ে তাঁর দিকে তাকালেন জেনিফার। আবছা আলো আঁধারিতে সেই চাহনির পুরোটা বোঝা যাচ্ছে না। জেনিফার বললেন,
পরের মাসে কোনোদিন আমার ফিরতে রাত হলে পারবেন সঙ্গে আসতে?
আবারও এই প্রশ্নের উত্তর আশফাকে জানা নেই, তবে এর মধ্যে অভিমান, আশঙ্কা না আক্ষেপ, কোনটা এই রাতের পাহাড়ে ঝলমলিয়ে উঠল তা তিনি স্থির করে উঠতে পারলেন না।
পরে যা পাওয়া যাবে না, মানুষ তো এই মুহূর্তে সেটা পেতে চায়, তাই না? চলুন এগোনো যাক।
চার্চ থেকে জেনিফারের কটেজ হাঁটা পথে মিনিট ১৫। এটুকু রাস্তা কেউ আর কোনো কথা বললেন না। ১৫ মিনিট যে এত দীর্ঘ একটা সময় সেটা বুঝতে এতগুলো বছর লেগে গেল আশফাকের। ছোট নির্জন পাহাড়ি একটা টাউনে রাত ১১টার জোনাকিদের কাটিয়ে ঠান্ডা বাতাস গায়ে মেখে এভাবে কারো সঙ্গে হাঁটবেন কখনো সে কথা তাঁর মনে হয়নি এর আগে। কটেজে পৌঁছে জেনিফার বললেন,
এত দূর যখন কষ্ট করে এলেনি, আমার হাতের এক কাপ কফি খেয়ে তারপর না হয় যাবেন, ওটাও আমি মন্দ বানাই না। আসুন আসুন।
জেনিফারের ছোট্ট ছিমছাম সাজানো গোছানো কটেজটায় ঢুকে টেবিল ল্যাম্পের অল্প আলোয় চারপাশটা দেখে মুগ্ধ হয়ে গেলেন আশফাক। একা মানুষ যে এত গুছিয়ে রাখতে পারে নিজের ঘরদোর তা সত্যি মুগ্ধ করার মতো। আর অবাক হলেন পরপর রাখা দুটো ক্যাসেট প্লেয়ার, রেকর্ডার আর একখানা হেডফোন সহ ওয়াকম্যান দেখে। তারপর একটু এগোতেই শেলফ জোড়া ক্যাসেটের সম্ভার দেখে তাক লেগে গেল তাঁর।
এসব আপনি এখনো ব্যবহার করেন?
এসব না থাকলে আমার ভারী অসুবিধে হয়। সত্যি কথা বলতে এরাই তো আমাকে বাঁচিয়ে রেখেছে, ব্যারেন আর আমার কালেকশন। সারাদিন যতই কাজ থাক, সন্ধ্যের পর বাড়ি ফিরে দুপাত্র ওয়াইন সহ মিউজিক না শুনলে আমাদের ঘুমই আসত না। এখন অবশ্য শুনলেও আসে না, ঘুমের ওষুধের প্রয়োজন হয়। কিন্তু গান শোনার কোনো নতুন যন্ত্র আমি আর ব্যবহার করে উঠতে পারিনি। চিনি দিলাম, এই যে আপনার কফি। কত কি এলো ক্যাসেটের পর, চলেও গেল। এখন তো একটা স্মার্টফোন থাকলেই সারা পৃথিবীর মিউজিক হাতের মুঠোয়। কিন্তু আমি পারিনি, থাকলাম না হয় একটু পুরনো দিনকালের সঙ্গে। ওরাও তো আমাদের কম দেয়নি বলুন।
জেনিফারের কথা শুনতে শুনতে বসার ছোট ঘরটা পায়ে পায়ে ঘুরে দেখছিলেন আশফাক। পুরনো বইপত্র বেশ কিছু, দুটো কাউচ, দুটো সুন্দর টেবিল ল্যাম্প, একটা রকিং চেয়ার আর তার পাশের টেবিলে এক সুপুরুষ যুবকের ছবি। বুঝে নিতে অসুবিধে হয় না, সোনালী চুলের হাসি মুখের ওই মানুষটি ব্যারন। এতদিনে আশফাক বুঝলেন যে পৃথিবীটা এক দশকেরও বেশি হল মানুষের জীবন থেকে মুছে গেছে, জেনিফার আজও সেই পৃথিবীর বাসিন্দা, যার সময় বর্তমানে থাকলেও বয়সটা অতীতেই আটকে আছে। কফির ছোট কাপটা জেনিফার তাঁর দিকে এগিয়ে দিতেই আশফাক বললেন,
আপনাকে আজকে একটু ক্লান্ত দেখাচ্ছে, কিছু হয়েছে কি আমাকে বলা যায়?
সত্যি বলতে কি বলবো বলি আরো বেশি করে আপনাকে ভেতরে আসতে বললাম। এই যে এই খবরটা আপনি দেখেছেন?
ব্যারনের ছবির পাশ থেকে ভাঁজ করে রাখা একটা খবরের কাগজ আশফাকের দিকে এগিয়ে দিলেন জেনিফার। আশফাক সেটা নিলেন বটে, কিন্তু নেবার আগেই তিনি জানেন কোন খবরের কথা বলছেন জেনিফার। কাগজে বেরোনোর আগেই সে খবর আশফাকের কানে এসেছে, আর সঙ্গে সঙ্গে একজনের কথাই তাঁর মনে হয়েছে, জেনিফার। খবরটা হল এই যে, রেলওয়ে দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারা দেশ জুড়ে সমস্ত রেল স্টেশনে মানুষের কণ্ঠের ঘোষণা আর বাজানো হবে না। এতদিন ধরে এত এত স্টেশনে এত কণ্ঠের এত রকম ঘোষণা বেজে এসেছে, সেই বৈচিত্র্য বাতিল করে আনা হবে সমতা। দেশে যত রেলওয়ে স্টেশন আছে তার সবকটার সমস্ত ঘোষণায় এবার হবে যন্ত্রচালিত, আরো নিখুঁত, আরো আবেগহীন, আরো নির্ভরশীল। সে কণ্ঠ শোনাবে মানুষেরই মতো অবিকল, কিন্তু বেরোবে যন্ত্র থেকে। প্রতিদিন নতুন নতুন ট্রেন যোগ হচ্ছে তালিকায়, সময়সূচি বদলাচ্ছে, এত বেশি জটিল হয়ে উঠছে পুরো ব্যাপারটা। প্রতিটির জন্য আলাদাভাবে স্টুডিও বুক করে কণ্ঠশিল্পী নিয়ে গিয়ে রেকর্ড করানোর চেয়ে বুলি আওড়ানো যন্ত্রের শরণাপন্ন হওয়া ঢের বিচক্ষণতার কাজ, আর রেলওয়ে বিভাগ সেই কাজটি করেছে। 31 ডিসেম্বর পর্যন্ত যেমন ছিল তেমনটাই থাকবে। নতুন বছরের প্রথম দিন থেকে সব রেল স্টেশনে এই যন্ত্রচালিত ঘোষণা শুরু হবে। ছোট্ট খবর, 5-এর পাতার নিচের দিকের কোণে 100 শব্দ খরচ করে ছাপা, কেউ হয়তো তেমন পড়েও দেখেনি, কিন্তু জেনিফারের জীবনে এই একটি ছোট্ট খবর কি প্রবল অভিঘাত আনতে পারে সেটা 3 দিন আগেই মনে হয়েছে আশফাকের, যখন স্টেশন মাস্টার হিসেবে সার্কুলারটা তিনি পান। শেষ 2 দিন রিহানার বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় জেনিফার আসেননি স্টেশনে, তাতে মন খারাপ হলেও একরকম স্বস্তি পেয়েছেন আশফাক। জেনিফারকে এরকম একটা দুঃসংবাদ কিভাবে তিনি দেবেন তার কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। আজ এই শীতের রাতে এই ছোট্ট কটেজের বসার ঘরে দাঁড়িয়ে সেই খবরটাই শুনছেন তিনি জেনিফারের মুখে। তবু ভালো যে খবরটা তাঁকে নিজে থেকে দিতে হয়নি, কিন্তু 6 মাসে এই প্রথম জেনিফারের মুখ দেখে বুঝতে পারছেন আশফাক মানুষটা ভেতর থেকে ভাঙছেন। আশফাক বললেন,
দেখেছি, পড়েছি, আমার কাছে সার্কুলার এসেছে 3 দিন আগে, আপনাকে কিছু বলিনি, বলতে পারিনি।
আচ্ছা, এর কোনো বিহিত নেই, কোনোভাবে আটকানো যায় না?
না, এ তো রেল মন্ত্রকের নির্দেশ, কে আটকাবে বলুন?
এইরকম একটা ঘটনা ঘটে যাবে আর কোনো বিচার হবে না আশফাক।
জেনিফারের চোখ মুখ লাল হয়ে উঠেছে, কটেজের অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে সেটা।
এ তো একটা সিদ্ধান্ত জেনিফার, বিচার তো অপরাধের হয়।
সারা পৃথিবীতে ঘটে চলা সবকটা যুদ্ধই তো কোনো না কোনো রাষ্ট্রনায়কের সিদ্ধান্ত। আপনি তাহলে বলছেন যুদ্ধ কোনো অপরাধ নয়?
না জেনিফার, যুদ্ধের সঙ্গে এই সিদ্ধান্তের তুলনা করাটা কি ঠিক হবে? আমি জানি
আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না আপনি।
বলতে বলতে একটা চেয়ারে আধ ভাঙা হয়ে বসে পড়লেন জেনিফার। এরকম ঋজু আত্মবিশ্বাসী একা মানুষ যে এতটা স্পর্শকাতর আর ভঙ্গুর হয়ে উঠতে পারেন আশফাক ভাবেননি। জেনিফার বলে চলেন,
কেউ জানে না, কেউ না, কারো পক্ষে জানা সম্ভব নয়। এতগুলো বছর আমি যে বেঁচে আছি তা কেবল ওই দুবেলা শুনতে পাওয়া ব্যারনের গলাটার জোরে, না হলে ওর চলে যাওয়ার পর আমার কাছে বেঁচে থাকার কোনো ইচ্ছে, কোনো কারণ ছিল না। আমার হাতের প্লাম কেক খেতে খুব ভালোবাসত ব্যারন, বাড়িতেই বানাতাম উইকেন্ডে, রোজ আমাকে বলতো একটা বেকারি শুরু করো না তুমি, শুরু করো না। ব্যারন বেঁচে থাকতে তো ওর কথা শুনিনি, চলে যাওয়ার পর মনে হলো ঘরের যেটুকু থা। চা বাগান অন্য একটা কোম্পানিকে লিজে দিয়ে নিজের বেকারি খুললাম, থেকে গেলাম এই বাড়িটাতে, এই রকিং চেয়ার, এই ওয়াইনের ক্রিয়েটার, এই ক্যাসেটগুলো নিয়ে। নিজেকে যে শেষ করে ফেললাম না সেটা কেন জানেন? ওই অ্যানাউন্সমেন্টটা, আমি না থাকলে আর কে রোজ দুবেলা ব্যারনের গলা শুনবে আসবাক? তাই থেকে গেলাম। ওই গলার স্বর দিয়ে আমার দিন শুরু হয়, ওই দিয়েই আমার দিনটা শেষ হয়, তাই থেকে গেলাম। আমার বাঁচার ইচ্ছে হলো শুধু রোজ দুবেলা ব্যারনের গলাটুকু শুনব বলেই। আমি আর খুশবুগান স্টেশনের ওই অ্যানাউন্সমেন্ট, আসলে আমরা একে অপরকে বাঁচিয়ে রেখেছি আশফাক। নতুন বছর থেকে যদি ওই স্টেশনে ওর গলা আর না বাজে, আমি কেন বাঁচব? কিসের জন্য বাঁচব? কার জন্য বাঁচব? কার জন্য?
কথাগুলো এক টানা বলার পর নিজের নিচু মুখ দু হাতে ঢেকে ফেললেন জেনিফার। আশফাক বুঝলেন জেনিফারের অনেক প্রশ্নের মতোই এ প্রশ্নের উত্তরও তার জানা নেই। তবে এটুকু তিনি জানেন, সব প্রশ্নের উত্তর কথায় হয় না। পাশে গিয়ে দাঁড়িয়ে জেনিফারের কাঁধে প্রথমবার আলতো করে হাত রাখলেন তিনি। বহু বছর পর কারো কাঁধে হাত রাখলেন, আর বহু বছর পর নিজের কাঁধে কারো স্পর্শ গ্রহণ করলেন জেনিফার। মুখ তুললেন যখন, তখন চশমার ওপারে চোখ দুটো ভেজা, নিজের দুহাতে আশফাকের হাত দুটো জড়িয়ে ধরে জেনিফার বললেন,
কিছু কি করা যায় না আশফাক, কিচ্ছু না।
চেয়ার থেকে উঠে ড্রয়ার খুলে একটা দরখাস্তের জেরক্স বের করে আশফাককে দিলেন জেনিফার।
আমি আমি চিঠি লিখেছি, এই যে এই দেখো, দেখো না, আমি চিঠি লিখেছি আশফাক।
রেল মন্ত্রককে লেখা তার আবেদন। আশফাক নিশ্চিত জানেন এতে কোনো কাজ হবে না। জেনিফার রুমাল বার করে ভিজে যাওয়া গাল দুটো মুছে নিয়ে নিজেকে সামলে আবার বললেন,
আপনি সত্যি কিচ্ছু করতে পারবেন না? আপনি তো আমার বন্ধু, আপনি তো এখানকার স্টেশন মাস্টার, বলুন, আপনি বললে ওরা নিশ্চয় শুনবে, বলুন না।
আমার কথার যদি সত্যি এতটা গুরুত্ব থাকতো জেনিফার, তাহলে এই মুহূর্তে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না, আপনিও নন। কিন্তু আমি এদেশের কয়েক হাজার স্টেশন মাস্টারের একজন মাত্র, আমার কথা তেমন কোনো দাম নেই।
তবু একবার একবার চেষ্টা করে দেখুন না প্লিজ, আমার জন্য।
দেখব, নিশ্চয় দেখব।
কেন যে এই উত্তরটা দিলেন তা নিজেও জানেন না আশফাক, শুধু জানেন আর দিন কতক এই খুশবুগঞ্জে তাঁর মেয়াদ। তারপর বাক্স গুছিয়ে পাকাপাকিভাবে দরিয়াপুরে পাড়ি। আর কখনো কি ফিরেও আসা হবে এখানে জানেন না তিনি। তবু এই স্তোক বাক্য বলা ছাড়া এখন আর কোনো উপায়ও নেই তার। সে রাতে আর কোনো কথা হল না দুজনের মধ্যে। এরপর বেশ কিছুদিনই হল না, কেননা এত বছরের রোজ নামচা ভেঙে স্টেশনে আসা বন্ধ করলেন জেনিফার। রিহানা দু হপ্তাহ ছুটি নিয়ে অভিষেকের সঙ্গে লন্ডন গেছে, ফিরবে নতুন বছরের গোড়ায়, আর জেনিফারও বেকারি বন্ধ রাখলেন। এই প্রথম ক্রিসমাস আর নতুন বছরের সময় জেনিস বেকারি বন্ধ। গোটা খুশবুগঞ্জে খবরটা তার প্লাম কেকের সুগন্ধের মতোই ছড়িয়ে পড়ল। ক্রিসমাসে জেনির কেক আর পেস্ট্রি এই ছোট টাউনের বিরাট ভরসা। এবার তা থাকবে না বুঝে অনেকের বাড়ির জমায়েতই নিষ্প্রভ যেন। কেউ কেউ জেনিফারের কটেজে গিয়ে খোঁজ করে এলেন তিনি সুস্থ আছেন কিনা। আপাত দৃষ্টিতে তাকে ঠিকঠাক চেহারায় দেখে গুঞ্জন আরো ঘন হয়ে উঠল।
কি ব্যাপার বলতো, মিসেস গোমস কি তাহলে বেকারিটা বন্ধ করে দেবে?
না না, আমার মনে হয় অন্য কোনো ব্যাপার। আমার মনে হয় ওরই তোরই তো ঠিকই আছে।
তবে কি বেকারি পুরোপুরি বন্ধই করে দিচ্ছেন জেনিফার? সবটা দেখে শুনেও কেবলমাত্র একজন গেলেন না খোঁজ নিতে, ফোনও করলেন না একটা। তার নাম আশফাক। কেবল এই কটা দিন সকাল আর সন্ধ্যের ট্রেন আসার আগে জেনিফারের বদলে তিনি গিয়ে বসে থাকলেন একলা ওই বেঞ্চটায়। ব্যারনের গলার গমগমে ঘোষণা শুনে আবার কাজে ফিরে গেলেন। খুব ইচ্ছে হচ্ছিল একবার জেনিফারের কটেজে যান, দেখা করেন, কথা বলেন, তাকে বোঝান, কিন্তু কোনো একটা কারণে নিজেকে আটকালেন তিনি। কি যে সেই কারণ তা অবশ্য আশফাক নিজেও স্পষ্ট জানেন না। তার কেবল মনে হল এটুকু নির্জনতা এখন জেনিফারের প্রাপ্য। শেষমেশ খুশবুগঞ্জ নামের ছোট্ট এই কুয়াশা ঢাকা ঠান্ডা উপত্যকা টাউনে 31শে ডিসেম্বরও এল। অল্প সামর্থ্যে যতটুকু সাজগোজ মানায় সেভাবেই সেজে উঠল উঁচু নিচু পথের এই টিমটিমে বসতি। আশপাকের বাক্স গোছানো শেষ, এখানে কাজের মেয়াদও শেষ। তিন দিন আগে নতুন স্টেশন মাস্টারও বহাল হয়েছেন। সামান্য যেটুকু কাজ আছে তা তাকে বুঝিয়েও দিয়েছেন আশফাক। এবার কেবল পরদিন সকালে রওনা হবার পালা। এখান থেকে গাড়িতে 2 ঘন্টা গেলেই ঝিল পাহাড়ি স্টেশন, সেখান থেকে ট্রেনে বিশ্রামগড়, তারপর আবার গাড়িতে কিছু দূর গেলেই দরিয়াপুর। বাড়িতে এখনো পুরনো ফিয়াট গাড়িটা রেখে দিয়েছেন আশফাক। আগেকার ড্রাইভার মতিলাল হপ্তায় হপ্তায় সেটার দেখাশোনা করে। তাকে বলা আছে দরিয়াপুর চকে কাল ঠিক সময় সে হাজির থাকবে আশফাককে নিতে। বছরের শেষ দিন সন্ধেবেলা যখন গান বাজনার মৃদু আওয়াজ আর পেয়ালার টুং টাঙে জমে উঠল খুশবুগঞ্জ, জেনিফারের কটেজের দরজায় টোকা দিলেন আশফাক। মাত্র কদিনের ব্যবধান, কিন্তু তার মধ্যে যেন বহু বছরের অপেক্ষা জমা হয়েছে এই দেখাটুকুর জন্য। জেনিফারও দরজা খুলে যেভাবে তাকে ভেতরে অভ্যর্থনা জানালেন, বোঝা গেল আশফাকের উপস্থিতি তিনি আশা করছিলেন। ঘরে ঢুকে দাঁড়িয়ে একবার চারপাশটা দেখলেন আশফাক। যেখানে যা ছিল তেমনটাই আছে, কেবল জেনিফার যেন আগের চেয়ে অনেক বিষণ্ন হয়ে গেছেন এই কটা দিনে।
আপনি কদিন স্টেশনে এলেন না যে? বেকারিও বন্ধ রেখেছেন দেখলাম,
জিজ্ঞেস করলেন আশফাক। উত্তরে কিছু বলার আগে যে হাসিটা জেনিফারের ঠোঁটে এল সেও ভারী ক্লান্ত।
কিছু না, তেমন একটু বিশ্রামের দরকার হয়ে পড়েছিল। রিহানার বিয়েতে বেশ ধকল গেল তো, এখন আর এত কিছু পেরে উঠি না। আপনি ভালো আছেন তো?
এত বছর ধরে একদিনও তো বিশ্রাম নেননি, তাহলে এখন হঠাৎ?
কি জানেন আশফাক, আমিও না কোনোদিন কাউকে সি অফ করতে যাইনি, কখনো না। বিদায় জানানোর মুহূর্ত আমার একদম ভালো লাগে না। ব্যারেন যখন কোথাও যেত কিছুদিনের জন্য, যাওয়ার দিনটা আমি বাড়িতেই থাকতাম, স্টেশনেও যেতাম না। বলতে পারেন এটা এক ধরনের পালানো, নিজের কাছ থেকে, নিজের অনুভূতির কাছ থেকে। তাই ভাবলাম ব্যারেনের কণ্ঠস্বর কেউ সি অফ করব না। যা, সেও তো চলে গেল আজ, নিজের জন্মদিনই চলে গেল, কি অদ্ভুত। কাল থেকে তার জায়গায় একটা যন্ত্র কথা বলবে কি বল, সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমার নিজের সঙ্গে কটা দিন কাটানো বড় জরুরি ছিল, তাই আর স্টেশনে যাইনি। বেকারিটাও বন্ধ রেখেছি। সত্যি বলতে কি, ওই স্টেশনটার আর কোনো গুরুত্ব আমার কাছে নেই। বিদায় দিতে তো হয়েছে কত কিছুকেই, নাচেও দিতে হয়েছে, কিন্তু বিদায় জানানোই আমি আজও রাজি নই।
জানলা দিয়ে বাইরে তাকিয়ে অন্ধকার উপত্যকার গায়ে জ্বলে ওঠা ছোট্ট খুশবুগঞ্জের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন জেনিফা। এক কোণে টেবিলের পাশে দাঁড়িয়ে ব্যারনের ছবিটার দিকে দেখছিলেন আশফাক। একজন মানুষের না থাকা যে কখনো কখনো তার থাকার চেয়েও বেশি হয়ে ওঠে, খুশবুগঞ্জে না এলে সেটা জানা হতো না তার।
তারপর আপনার প্যাকিং শেষ হলো, কাল ভোরবেলায় তো বেরোনো।
বিষাদকে সরিয়ে গলায় একরকমের বানানো উচ্ছলতা নিয়ে প্রশ্ন করলেন জেনিফা।
হ্যাঁ শেষ, তাই ভাবলাম একবার দেখা করে যাই, আর হয়তো কখনো।
দাঁড়ান, আপনাকে কিছু দেওয়ার আছে।
যেন ইচ্ছে করে আশফাকের বাকি কথাটুকু কেটে দিয়ে বলে উঠলেন জেনিফা। তারপর বললেন,
তার আগে অবশ্য একটা জিনিস আমি চাইব। আপনি তো ব্যারেনের এত গল্প শুনলেন, ব্যারেনের ছবিও দেখলেন, রুখসারের কথা আমার তো তেমন করে জানাই হল না, একটা ছবি অন্তত দেখাবেন, খুব দেখতে ইচ্ছে করছে, যদি আপনার অসম্মতি না থাকে।
আশফাক শুকনো হেসে কোটের পকেট থেকে ওয়ালেটটা বার করে তার ফ্ল্যাপ খুলে এগিয়ে দিলেন জেনিফারের দিকে।
এই যে,
হাতে নিয়ে মিঠে হেসে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেন জেনিফা। ঝলমলে চোখের, ছোট চুলের, বুদ্ধিদীপ্ত চেহারার একজন মহিলার ছবি, কিছু বছর আগেকার যে তা বোঝা যায় অবশ্য।
সত্যি রুখসার। এই একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ,
ওয়ালেটটা ফেরত দিয়ে ভেতরে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরের ঘরে ফিরে এলেন জেনিফার। এক হাতে জেনিস বেকারির একটা বাক্স, আর এক হাতে একটা কাগজের ব্যাগ।
এসব আবার কি করেছেন?
আলাদা করে কিছু করিনি তো, যে দুটো কাজ পারি সেই দুটোই করেছি। একটা সিম্পল প্লাম কেক আছে, এবছরে ক্রিসমাসে আমার বানানো একমাত্র প্লাম কেক, ব্যারেনের জন্মদিনের কেক, আপনার জন্য নয় কিন্তু, এটা রুখসারের জন্য। দারিয়াপুর গিয়ে ওকে দেবেন, চেখে দেখতে বলবেন কেমন।
প্লাম কেকের বাক্সটা হাতে নিয়ে পাথরের মূর্তির মতো স্থানু হয়ে থাকেন আশফাক। তাঁর চেহারা কেবল বদলে যেতে থাকে, যেমন সন্ধে থেকে বদলে যায় রাতের আকাশ। ততক্ষণে কাগজের ব্যাগটা থেকে একটা সোয়েটার বার করে এনেছেন জেনিফার। সেই আসমানি আর মিহি গোলাপি উলে বোনা সোয়েটার, এই ছমাসে এটা অনেকবার দেখেছেন আশফাক 3 নম্বর প্ল্যাটফর্মের বেঞ্চটায় বসে।
আর এইটা আপনার জন্য, কেমন পছন্দ?
দুহাতের আঙুলে সোয়েটারটা মেলে ধরে প্রশ্ন করলেন জেনিফার। আশফাকের মুখে তখন কথা সরছে না, দুটো চোখ ভেঙে পড়তে চাইছে, কিন্তু আশফাক কোনো এক আশ্চর্য ক্ষমতায় তাদের আটকে রেখেছেন। কোনো রকমে তিনি বললেন,
কিন্তু কিন্তু এটা তো
ব্যারেনের জন্যই বলেছিলাম, একদম আপনারই সাইজ, দেখুন আর কিছু তো দিতে পারলাম না আপনাকে, এইটা যদি পরেন আমি সত্যি সত্যি খুব খুশি হব।
সোয়েটারটা ভাঁজ করে আশফাকের দিকে এগিয়ে দিলেন জেনিফার। আশফাক সেই নরম পশমের আলতো উষ্ণতা অনুভব করলেন একবার, যেন কেউ কারো হাতে নিজের মন তুলে দিচ্ছে। নিজেকে অনেকখানি সাহস জুগিয়ে আশফাক এবার বললেন,
একটা কথা বলবো জেনিফার।
কয়েক মুহূর্ত আশফাকের দিকে তাকিয়ে খুব শান্ত আর টান টান গলায় জেনিফার বললেন,
যদি মনে হয় না বললে সে কথা আরো সুন্দর শোনাবে তাহলে বলবেন না আশফাক, সবকিছু তো বলে বোঝানো যায় না, তাই না?
আশফাক চুপ করে গেলেন, থামালেন নিজেকে, তারপর কোটের পকেট থেকে একটা কাগজের খাম বার করে জেনিফারের দিকে এগিয়ে দিয়ে বললেন,
আমারও কিছু দেওয়ার ছিল আপনার জন্য, নিউ ইয়ার্স গিফট আর হ্যাপি বার্থডে টু ব্যারন।
জেনিফার একটু অবাক হয়েই প্যাকেটটা নিলেন, মোড়ক খুলে দেখলেন একটা ক্যাসেট, কোনো ফিল্ম বা অন্য কিছুর নয়, সে ক্যাসেটের কাভারও নেই কোনো। যেমন ব্ল্যাঙ্ক ক্যাসেট কিনতে পাওয়া যেত বহু বছর আগে, তেমনই একখানা ক্যাসেট। জেনিফার আরেকটু অবাক হয়ে তাকালেন। আশফাক বললেন,
ব্ল্যাঙ্ক ক্যাসেট জোগাড় করতে একটু কাঠখড় পোড়াতে হয়েছে বইকে, কিন্তু বাকিটুকু জোগাড় করতে খুব একটা অসুবিধা হয়নি। এতে ব্যারনের গলার অ্যানাউন্সমেন্ট দুটো রেকর্ড করা আছে একটার পর একটা, যতবার এই ক্যাসেটের ফিতে ধরে ততবার আপনি নিজের ইচ্ছে মতো শুনবেন, এর বেশি আমি আর কিছু পারলাম না জেনিফার।
দুজন মানুষ এরপর একে অপরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। আশফাকের মতো জেনিফার অবশ্য নিজের দুচোখকে বারণ করলেন না ভিজে উঠতে, তারপর ভেজা গলায় বললেন,
রুকসারের মতো আপনিও সার্থক না মা।
মানে?
এই কদিন একটু উর্দু থেকে ইংলিশ অভিধান পড়েছি আমি, আশফাক মানে মার্সিফুল, করুণাময়, ঠিক বলছি তো?
আশফাক মেঝের দিকে তাকিয়ে থাকলেন, এ প্রশ্নেরও উত্তর তার কাছে নেই।
আচ্ছা আমার একটা আবদার রাখবেন প্লিজ, দারিয়াপুর ফিরে গিয়ে একবার একবার রুকসারের সঙ্গে একটু কথা বলিয়ে দেবেন ফোনে।
দিতে পারলে খুব ভালো হতো জেনিফার, কিন্তু সেটা আর হবে না, রুকসার কথা বলতে পারে না। আগে পারত, 7 বছর আগের একটা অ্যাক্সিডেন্টের পর থেকে একেবারে চুপ করে গেছে, কিন্তু আপনার এই উপহার, এই প্লাম কেক আমাকে অবশ্যই দেব।
আবার মুখ তুলে তাকিয়ে আশফাক দেখলেন জেনিফার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, হয়তো বলবার কথা খুঁজে পাচ্ছেন না।
আপনার কষ্টটা আমি একটু হলেও বুঝি জেনিফার, আমি জানি কাছের মানুষের গলায় দুটো কথা শুনতে পাওয়ার দাম কতখানি। আপনার কাছে তবু এই ক্যাসেটটুকু থাকল, রুকসারের গলা তো আর রেকর্ড করার উপায় নেই, ভালো থাকবেন, কেমন? এবার আসি।
আশফাক বুঝলেন, আর এক মুহূর্ত দাঁড়ালে তার চোখ দুটো বারণ অবহেলা করবে। তাই জেনিফারকে কিছু বলবার সুযোগ না দিয়ে তার কটেজ থেকে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকল না। পরদিন সকালে নতুন একটা বছর শুরু হল। নতুন দুরকম উলের গোল্লা ব্যাগে ভরে আবার তিন নম্বর প্ল্যাটফর্মের কুয়াশা ভেদ করে হাঁটতে হাঁটতে একলা বেঞ্চটার দিকে এগিয়ে গেলেন জেনিফার গোমস। এবারে ক্রিমসন আর লাইট পার্পল মিশিয়ে একটা সোয়েটার বুনবেন তিনি। ট্রেন আসার আগে তার ব্যাগ থেকে অবশ্য আরো দুখানা জিনিস বেরিয়ে এলো, একটা ওয়াকম্যান আর একটা হেডফোন। বেঞ্চে গুছিয়ে বসে হেডফোনটা কানে লাগিয়ে ওয়াকম্যানের প্লে বাটনটা চালু করে দিলেন জেনিফার। ভেতরে একটা সদ্য উপহার পাওয়া ক্যাসেট ঘুরে উঠল।
This train will halt at the station for 2 minutes. We would like to remind the
আর এসবের থেকে বহু দূরে দরিয়াপুর নামের এক ছোট সমুদ্র শহরে পা রাখলেন আশফাক আহমদ। একটু ঠান্ডা এখানেও আছে, তাই আসমানি আর মিহি গোলাপি রঙের একটা সোয়েটার গায়ে চাপিয়েছেন তিনি। তাকে নিতে এসেছে একটা পুরনো ফিয়াট গাড়ি। তবে সোজা বাড়ি না গিয়ে মাঝপথে গাড়ি থামাতে বললেন তিনি, নেমে এলেন। মিনিট তিনেক হাঁটতেই ঝলমলে সমুদ্রের ধার আর তার পাশে বেশ কিছুটা জায়গা জুড়ে বিছিয়ে থাকা এক কবরখানা। ভেতরে ঢুকে সরু রাস্তা দিয়ে এঁকে বেঁকে হেঁটে একটা কবরের সামনে হাঁটু মুড়ে বসলেন আশফাক। চুপচাপ তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর ব্যাগ থেকে বার করে একটা প্লাম কেক নামিয়ে রাখলেন পাশে। তার মিঠে সুগন্ধ সমুদ্রের নোনা হাওয়ায় দিব্যি মিশে গেল। খুশবুগঞ্জ থেকে দরিয়াপুর আসলে কত দূর তা আজও কেউ জানে না, তবে কেউ না জানলেও একটা ক্যাসেট আর একটা সোয়েটার সবই জানে।
খুশবুগঞ্জ থেকে দরিয়াপুর আসলে কত দূর তা আজও কেউ জানে না, তবে কেউ না জানলেও একটা ক্যাসেট আর একটা সোয়েটার সবই জানে। নমস্কার, আমি শ্রীজাত। ওই একটা ক্যাসেট আর একটা সোয়েটার ছাড়া আর যদি কেউ জানে খুশবুগঞ্জ থেকে দরিয়াপুর আসলে কত দূর, তাহলে আমি, কারণ আমি এই গল্পের লেখক। পুরোপুরি লেখক বলতে পারছি না, কারণ এই গল্পের বীজ লুকিয়ে আছে এক সত্যি ঘটনার মধ্যে। বছর কয়েক আগে চোখে পড়েছিল খবরটা। লন্ডনের একটি বেশ বড় টিউব স্টেশনে 80 বছরের উপরের এক মহিলা রোজ দুবেলা এসে বসে থাকতেন। তিনি কোনো ট্রেনে চড়তেন না, তার সঙ্গে দেখা করতে কেউ আসত না, কিন্তু ওই একটি টিউব স্টেশনে দুবেলা তাকে এসে বসতে দেখা যেত। বেশ কিছুদিন ধরে এমনটা চলার পর যিনি স্টেশনের তত্ত্বাবধানে আছেন তার চোখে পড়ে ব্যাপারটা। ভদ্রমহিলাকে তিনি জিজ্ঞেস করেন যে দুবেলা এসে একা একা স্টেশনে অপেক্ষা করার কারণ কি।
তাতে ভদ্রমহিলা জানান ওই স্টেশনে যে অ্যানাউন্সমেন্ট শোনা যায়, যে ঘোষণা শোনা যায়, সেটি তার প্রয়াত বরের কণ্ঠে। বরের গলার আর কোনো নমুনা তাঁর কাছে রাখা নেই, তাই তিনি দুবেলা টুকটুক করতে করতে ওই স্টেশনটিতে এসে বসে অপেক্ষা করেন কখন তাঁর বরের কণ্ঠ শোনা যাবে। এই রকমটা যখন চলছে তখন ব্রিটিশ সরকার স্থির করেন টিউব স্টেশনের ঘোষণাগুলি মানুষের গলায় আর না হয়ে যন্ত্রচালিত হবে। এই খবর আক্ষরিক অর্থেই ভদ্রমহিলার মন ভেঙে দেয়। তিনি সরকারকে একটা চিঠি লেখেন যে এই ঘোষণাটি আঁকড়ে তিনি বেঁচে রয়েছেন, এটি বন্ধ হয়ে গেলে হয়তো তার শ্বাস চলাচল বন্ধ হয়ে যাবে। ব্রিটিশ সরকার অবিলম্বে সিদ্ধান্ত নেয় লন্ডনের বাকি সমস্ত টিউব স্টেশনে যন্ত্রচালিত ঘোষণা শুরু হয়, কিন্তু ওই একটি টিউব স্টেশনে ওই অপেক্ষারত ভদ্রমহিলার প্রয়াত বরের কণ্ঠস্বরটি রেখে দেওয়া হয়েছিল। এই ঘটনাটা পড়ার পর আমি একটা ছোট গল্প মনে মনে বুনতে শুরু করি, যেখানে একটা ছোট্ট পাহাড়ি শহর থাকে, একটা ছোট্ট রেলওয়ে স্টেশন থাকে, একটা মিঠে খুশবুর বেকারি থাকে, থাকেন মিসেস জেনিফার গোমস, আর হঠাৎই এসে উপস্থিত হন স্টেশন মাস্টার আশফাক আহমেদ। আস্তে আস্তে বুনতে বুনতে গল্পটা এই চেহারা নেয় আর শেষমেশ গপ্প মিরের থেকে এসে হাজির হয়। এই গল্প আপনাদের ভালো লাগলে আমি জানব যে ওই ঘটনা যা লন্ডনের একটি টিউব স্টেশনে ঘটেছিল তার বীজ থেকে একটি ফুলের জন্ম দিতে পেরেছে।
এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।